Hello.
শ্রোতা বন্ধুরা, আপনাদের মনে আছে তো আজ বুধবার, আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান আজকে রয়েছে কলিং শো হ্যালো ওয়াশিংটন। আর আজকের বিষয় বিশ্বব্যাপী সহিংসতা ও শরণার্থী সমস্যা। আর আজকের সঞ্চালন, এই অনুষ্ঠানের সঞ্চালন করছেন রোকেয়া হায়দার।
শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি হ্যালো ওয়াশিংটন আলোচনার আসরে। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হ্যালো ওয়াশিংটনের আলোচনা, যেমন তাহেরা কেবলিয়া আপনাদের বললেন, বিশ্বব্যাপী সহিংসতা এবং বিশ্বের শরণার্থী সমস্যা। আমরা সবাই জানি যে দিনে দিনে সহিংসতা বেড়ে চলেছে এবং শরণার্থীর সমস্যাও দেখা দিচ্ছে চারিদিকে। মানুষজন ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন, কখনো যুদ্ধের কারণে, কখনো কোনো অন্য চাপের কারণে। আজকে আমাদের এই প্যানেলে যারা রয়েছেন এই আলোচনায়, ঢাকাতে রয়েছেন ডক্টর তসলিম সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং রামরুর চেয়ারপারসন। আছেন কলকাতা থেকে মিস্টার বরুণ দাশগুপ্ত, তিনি হিন্দু, দ্য হিন্দু পত্রিকা কলকাতা, তার ব্যুরো চিফ ছিলেন। তসলিম সিদ্দিকী, আপনি আছেন লাইনে?
জি আছি।
আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ আগে থেকেই সময় করে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। শ্রী বরুণ দাশগুপ্ত, আপনি আছেন লাইনে? আপনাকেও স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আপনাকেও, আপনারা সময় করে আমাদের সাথে যোগ দিচ্ছেন। তো আজকে যেটা আলোচ্য বিষয় আপনারা তো জানেন, বিশ্বব্যাপী সহিংসতা এবং শরণার্থী সংকট দিনে দিনে যেমন বেড়ে চলেছে সেই নিয়ে আলোচনা করব। আর আজকাল বোধহয় একদিকে ভারতে বিভিন্ন জায়গায় দাঙ্গার কারণে বা অন্যান্য নানান রাজনৈতিক সামাজিক কারণেই এক জায়গা থেকে, এক রাজ্য থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে মানুষ, আর রোহিঙ্গার সমস্যাটা বিরাট আকার নিচ্ছে। তাছাড়াও মধ্যপ্রাচ্যে তো আছেই, আমরা যেমন কিছুদিন আগে দেখেছি আফ্রিকাতেও আছে, ল্যাটিন আমেরিকাতেও আছে। তো আমাদের শ্রোতারা ইতিমধ্যেই টেলিফোনের রিং দেখছি বাচ্চায় শ্রোতারা প্রশ্ন করতে শুরু করেছেন, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন টেলিফোনের লাইনে। তাহলে আমরা একে একে শুরু করি, দেখা যাক কোন শ্রোতা কি জানতে চান, এবং জবাব কিন্তু ডক্টর তসলিম সিদ্দিকী, মিস্টার বরুণ দাশগুপ্ত, আপনাদের দুজনের কাছেই যাব এইসব প্রশ্ন নিয়ে। তাহলে আমরা দেখি কে কোথা থেকে ফোন করছেন।
আমার নাম সাইফুর রহমান ওসমানি চিতু, আমি লস অ্যাঞ্জেলস থেকে বলছি। যে আজকের যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা হচ্ছে, তো শরণার্থী সম্পর্কে বলতে গেলে একটি কথা আমাদের অবশ্য ভুলে গেলে চলবে না, যে শরণার্থী নামধারী যে ধর্মেরই হোক বা যে কোনো গোত্র বর্ণের অধিবাসী হোক না কেন, তার একটি পরিচয় যে তারা মানুষ, পশু নয়। কিন্তু বর্তমানে আমরা যেমন বাংলাদেশের, যেমন আমরা বলতে পারি যে বার্মা থেকে রোহিঙ্গাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং সেখানে বাংলাদেশ সরকারের একার পক্ষে হয়তো এটা সামাল দেওয়া সম্ভব নয়, আর আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এ ব্যাপারে ততটা আগ্রহী আছে বলে আমার মনে হয় না। তো এই পরিপ্রেক্ষিতে আমার প্রশ্ন, যে আশ্রয় নেওয়া শরণার্থীদের মধ্য থেকে যদি কোনো ধরনের নাশকতা কার্যকলাপের অভিযোগ না থাকে, অতপক্ষে মানুষ হিসেবে আশ্রিত শিশু মহিলা পুরুষদের সাহায্যের জন্য একটু যত্নবান আর সহানুভূতিশীল হওয়ার পক্ষে কি কোনো অন্তরায় রয়েছে, এবং যদি না থেকে থাকে তো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো যারা যেতে চাচ্ছেন এবং আগ্রহী সাহায্যের জন্য, তাদের হাতকে শক্তিশালী এবং অনুকূল পরিবেশ সৃষ্টির ক্ষেত্রে এই সম্পূর্ণ পূর্ণাঙ্গ বিষয়টিকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন এবং এক্ষেত্রে আপনারা কি পরামর্শ দেবেন?
ধন্যবাদ সাইফুর রহমান ওসমানী জিতু আপনার চমৎকার প্রশ্নের জন্য। আপনি একটি জিনিস উল্লেখ করেছেন যে নাশকতামূলক তৎপরতা যদি শরণার্থীরা না চালায় বা সেরকম যদি কোনো আমরা নজির না দেখি যে তারা সেরকম নাশকতামূলক তৎপরতায় জড়িত, তাহলে তাদেরকে সাহায্য করতে বাধা কোথায়, কোনো অন্তরায় কোথায় আছে? ডক্টর তাসিম সিদ্দিকী, আমি এই প্রশ্নটি নিয়ে আপনার কাছে প্রথমে আসছি।
আসলে তো বাংলাদেশ সবসময়ই কিন্তু রোহিঙ্গা রেফিউজি বাংলাদেশে এসছে, এর আগেও 78-এ এসছে, 92-তে এসছে, প্রতিবারই কিন্তু বাংলাদেশ একটা আশ্রয় প্রার্থীকে আশ্রয় দেওয়ার জায়গায় থেকেছে। এবারই প্রথম যখন শরণার্থী, বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীরা এলেন, আমরা দেখছি সরকার একেবারেই অন্যভাবে বিহেভ করছে, যে নতুন শব্দগুলো ব্যবহার করছে, সে শব্দগুলো বাংলাদেশ সবসময় এই শব্দগুলোকে অপছন্দ করে থাকে, কারণ আন্তর্জাতিক পরিসরে এই শব্দগুলো বাংলাদেশের এগেনস্টে বিভিন্ন সময়ে ইকোনমিক মাইগ্রেন্টদের এগেনস্টে ব্যবহার করা হয়। যেমন তাদেরকে ইনফিলট্রেটর বলা হচ্ছে, অনুপ্রবেশকারী বলা হচ্ছে, নাশকতাকারী কাজে তারা অংশ নিচ্ছেন বলা হচ্ছে। এই পুরো জিনিসটাই কিন্তু একটা সিকিউরিটাইজ করা মাইগ্রেশনকে, গ্লোবাল যে একটা ব্যাপার চলছে যে মাইগ্রেন্ট এবং অ্যাসাইলাম সিকার, এই দুটো জায়গাকে, এদের স্পেসকে কন্টিনিউয়াসলি সংকুচিত করে দিতে চাচ্ছে বিশ্ব। আর উন্নত রাষ্ট্রগুলোও করছে, উন্নয়নশীল দেশগুলোও করছে, এবং এরই একটা ফলশ্রুতি আমি দেখছি বাংলাদেশ এবার সম্পূর্ণ ভিন্নভাবে বিহেভ করছেন। এবং যে কারণগুলো তারা দেখাচ্ছেন সেগুলোর কোনো রকম বস্তুনিষ্ঠ কোনো প্রমাণ তাদের হাতে নেই। ইভেন এমনও বলছেন যে মধ্যপ্রাচ্যে কোনো সমস্যা যদি ঘটে সরাসরি দায়ী করছেন যে রোহিঙ্গা ওরা ওখানে বাংলাদেশি পরিচয়ে গিয়ে এই কাজগুলো করছে। আসলে এই কথাগুলো খুব আমি বলবো এক ধরনের ভুল এবং এক ধরনের ভুল পলিসি প্রসূত। আসলে রোহিঙ্গা রেফিউজিরা দীর্ঘদিন ধরে যেই সমস্যার ভেতরে রয়েছেন বার্মাতে, সেটার অস্তিত্ব প্রায় আমরা যদি চিন্তা করি সেই মোগল পিরিয়ড থেকে, তাই না, যেখানে যখন থেকে কিন্তু রাখাইন আর মানে মুসলিম এই দুটো কমিউনিটির ভেতরে যে দ্বন্দ্ব, এবং সেইটাই এই এথনিক ইয়েটাকে রেকগনিশন না দিয়ে তাদের সিটিজেনশিপটাকে যখন 74-এ নিয়ে নেওয়া হলো, তারপর থেকেই বিভিন্ন সময় তাদের উপরে নিপীড়ন অত্যাচার চলছে এবং তারা চলে আসছেন, সলিউশন হচ্ছে, এবারই প্রথম তাদেরকে অন্যভাবে নেওয়া হচ্ছে এবং এটা ঠিক হচ্ছে না। এমনও বলা হচ্ছে যে এরা নির্দিষ্ট কোনো দলকে সাপোর্ট করে, সুতরাং সরকার অন্যভাবে দেখছেন, এটা নাকি বার্মিজ সরকারই তাদেরকে বলেছেন। এই কথাগুলো বাংলাদেশের যে হিউম্যান রাইটস মুভমেন্ট, তারা কখনোই এটাকে সাপোর্ট করতে পারছে না, ভালোভাবে নিচ্ছে না। আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু চাইছে এখানে পদক্ষেপ নিতে, UNHCR থেকে শুরু করে বিভিন্ন হিউম্যান রাইটস ওয়াচ, এদেরকে বিভিন্নভাবে ওই এলাকা থেকে কাজ সরিয়ে নেওয়ার জন্য অর্ডার করা হচ্ছে, তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে না।
ডক্টর তাসিম সিদ্দিক, বার্মা সরকারেরও তো একটা দায়িত্ব রয়েছে, শুধু তো বাংলাদেশ সরকারের নয়।
সেখানে রয়েছে আইন নিয়ন্ত্রণকারী, আইন শৃঙ্খলা রক্ষাকারী ফোর্স, তারা এটাকে উস্কে দিচ্ছেন এবং বুদ্ধিস্ট মাংকের সাথে নিয়ে তারা কিন্তু এই তাদের ওপরে যে নিপীড়ন, যে টর্চার, যে গুলি, যে খাল পার হচ্ছে তার উপরে গুলি চলছে এবং গুলির আঘাত নিয়ে এরা বাংলাদেশে আসছেন, এই যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু রাষ্ট্রের এক ধরনের ইচ্ছাকৃত একটা ঘটনা। হ্যাঁ, এটার বিরুদ্ধে কনস্পিরেসি একটা খুঁজে পাওয়া যেতে পারে, এখন ডেমোক্রেটাইজেশন হচ্ছে বার্মাতে, যার ফলে সেখানে হয়তো ডেমোক্রেটিক রেজিম আসবার আগে আর্মি হয়তো তাদেরকে বুঝিয়ে দিতে চায় যে আমাকে তোমাদের প্রয়োজন আছে। তো সেই ধরনের প্রতিবারই কিন্তু এই রোহিঙ্গা ইস্যুটা ফ্লেয়ার আপ করে কোনো একটা পলিটিক্যাল কনটেক্সটে, এবং ওই রাষ্ট্রকে যদি আমরা বাধ্য করতে চাই এই ধরনের কাজের থেকে বিরত হতে, তাহলে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশেরই দায়িত্ব এদের ভয়েসটাকে তুলে ধরা।
ধন্যবাদ আপনার এই জবাবের জন্য। আমি শ্রোতাদের মনে করিয়ে দিই যে আমরা এখন হ্যালো ওয়াশিংটনে, আজকের আলোচনার বিষয় হচ্ছে বিশ্বব্যাপী সহিংসতা এবং শরণার্থী সমস্যা, এ নিয়ে আলোচনা করছি। আমাদের প্যানেলের দুজন অতিথি রয়েছেন, ঢাকা থেকে ডক্টর তাসলিম সিদ্দিকী, কলকাতা থেকে মিস্টার বরুণ দাশগুপ্ত। আপনারা সরাসরি ফোন করে স্টুডিওতে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের প্রশ্ন রাখতে পারেন, ফোন নম্বর 2026193062। এবার আমরা পরবর্তী শ্রোতার প্রশ্নে যাই, দেখি কে কি বলছেন। আরো একটা টেলিফোন আসছে, হ্যালো।
হ্যালো, নমস্কার।
নমস্কার,
রতন কুমার পাল, দৌলতপুর দক্ষিণ দিনাজপুর থেকে বলছি।
বলুন,
আজকে আপনাদের হ্যালো ওয়াশিংটনের যে বিষয় রয়েছে, সে বিষয়ের উপরে আমার প্রশ্ন হলো যে বর্তমানে বিশ্বের প্রায় অধিকাংশ রাষ্ট্রে বা অধিকাংশ প্রান্তেই লক্ষ্য করা যাচ্ছে যে বেশ কিছু মানুষ তাদের ঘর বাড়ি ছেড়ে আজ উদ্বাস্তুতে পরিণত হয়েছে, এবং এই উদ্বাস্ত সমস্যাটা শুধু একটা দেশ বা একটা ভূখণ্ডের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নেই। আজকে এশিয়ার বিভিন্ন দেশ যেমন ভারতবর্ষে বর্তমানে অসম বা দক্ষিণ ভারতে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, ঠিক তেমনই আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার বহু দেশেও এই শরণার্থী সমস্যা সৃষ্টি হয়েছে। আজকে নিজের মাতৃভূমি ত্যাগ করে তারা উদ্বাস্তুতে পরিণত হচ্ছে। এ ব্যাপারে সরকারের সদিচ্ছা বা সরকারের যে গৃহীত নীতি বা পন্থা, যাতে সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘিষ্ঠ মানুষকে সমান চোখে দেখা বা সমান সুযোগ সুবিধা না দেওয়াটা কি এই উদ্বাস্তুতে পরিণত হওয়ার কারণ নয় কি, এ ব্যাপারে আপনাদের মতামত জানালে বাধিত হবো।
ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। দেখা যাক আমাদের প্যানেলে যারা আছেন তারা এ বিষয়ে কি বলেন। আমি শ্রী বরুণ দাশগুপ্তর কাছে আসছি এই প্রশ্ন নিয়ে, যে সরকারের সদিচ্ছা যদি থাকে, সমান সুযোগ সুবিধা যদি দেওয়া হয় সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ মানুষকে, তাহলে এই ধরনের যে এখন বর্তমানে উনি উল্লেখ করলেন আফ্রিকা, লাতিন আমেরিকা বা অসম, দক্ষিণ ভারত যেসব সমস্যা দেখা দিচ্ছে, সেগুলো কি এড়িয়ে যাওয়া বা রোধ করা সম্ভব নয়?
না, তাতে সম্ভব বলে আমি মনে করি না। আপনি মায়ানমারের রোহিঙ্গা সমস্যায় বলুন বা আসামের কোকরাঝাড়ের বড় সমস্যাই বলুন, মূলত সমস্যাটা একই, যে পাশাপাশি বসবাসকারী দুটি গোষ্ঠী পরস্পরকে সহ্য করতে পারছেন না। রাখাইন স্টেটে বুদ্ধিস্টরা মুসলিমদেরকে সহ্য করতে পারছেন না, কোকরাঝাড়ে বড়রা বাংলাদেশ বাংলাভাষী মুসলিমদেরকে সহ্য করতে পারছেন না। তো এখানে সমান সুযোগ দেওয়া না দেওয়া তো সরকারি ব্যবস্থার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সম্পর্কটা আরো অন্য জায়গাতে, রিলেশন বিটুইন টু গ্রুপস অফ পিপল। সেটাকে শুধু সমানাধিকার দিয়ে বা সরকারের সুযোগ সুবিধা দিয়ে সমাধান করা সম্ভব বলে আমি মনে করি না।
বিভিন্ন জাতিগোষ্ঠীর ভেতরে, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভেতরে অথবা সহ পাশাপাশি অবস্থানকারী গোষ্ঠীর ভেতরে যখন সমস্যা তৈরি হয়, এটা গোষ্ঠী সমস্যা আসলে, কিন্তু এর গভীরে থাকে কিছু কারণ। যেমন আমরা যদি পুরো আসাম বা ওই জায়গার ইস্যুগুলো দেখি, আমরা দেখবো যে ক্ষুদ্র জাতিসত্তার যে অধিকার, যে যেগুলো দেয়া প্রয়োজন ছিল সেই জায়গায়, সেই অধিকারগুলো কিন্তু রাষ্ট্র অনেক দিন পর্যন্ত, ভারত অন্য সমস্ত ইস্যুতে সলভ করতে পারলেও এদের প্রবলেমগুলো কিন্তু সলভ করতে পারেনি। প্রথমে সেখানে আন্দোলন হয়েছে কিন্তু বাঙালি হটাও, সেখানে হিন্দু মুসলমান এই জিনিসটা কিন্তু ছিল না। ক্রমান্বয়ে এটা কিন্তু আলটিমেটলি গিয়ে একটা কমিউনিটির উপরে পড়ে, যে কমিউনিটিটা সবচেয়ে দুর্বল। তো সেক্ষেত্রে রাষ্ট্রের ঐতিহাসিক কিছু কর্মের কারণে যেহেতু এটা ঘটে, হয়তোবা উনি খুব সাদামাটা কথায় বলেছেন, কিন্তু রাষ্ট্রের একটা ভূমিকা, নেপথ্য ভূমিকা এই জায়গাগুলোতে থাকে, এটা আমাদের হয়তো বা একটু মনে রাখতে হবে।
শ্রী বরুণ দাশগুপ্ত, আপনি কিছু যোগ করবেন?
হ্যাঁ, যোগ একটা করার আছে, সেটা হচ্ছে রাষ্ট্রের যে দায়িত্ব, সেই দায়িত্ব থাকে এবং সেই দায়িত্ব সবসময় মানে পালিত হয় না। যেমন আমি সুনির্দিষ্টভাবে কোকরাঝাড়ের ঘটনা সম্পর্কে বলতে পারি, যে আমি বাংলাভাষী মুসলিমের কথা বলছি না, বড় নেতার কথা বলছি। কালকে আমার সঙ্গে একজন বড় নেতার কথা হচ্ছিল কোকরাঝাড়ে, তার নাম উরখাও ব্রহ্ম। তিনি স্পষ্ট আমাকে বললেন যে 6 তারিখে প্রথম সেখানে গন্ডগোলটা শুরু হয় এবং বাড়তে বাড়তে 21 তারিখে গিয়ে সে একটা চরম পর্যায়ে পৌঁছায়। এই 6 থেকে 21 পর্যন্ত 15 দিনে তিনি নিজে বলছেন, তিনি একজন বড় নেতা, মুসলিম নেতা নন, তিনি বলছেন যে এই 15 দিনের মধ্যে সরকারি তরফে আসন্ন দাঙ্গা থামানোর কোনো উদ্যোগ দেখা যায়নি, যদিও পরিষ্কার বোঝা যাচ্ছিল যে একটা বড় রকমের হিংসা ঘটতে চলেছে। এটা তারই বক্তব্য। তো এইরকম ক্ষেত্রে তো অবশ্যই রাষ্ট্রের একটা ভূমিকা থাকে, সেটার কোনো সন্দেহ নেই।
ধন্যবাদ আপনাদের এই বক্তব্যের জন্য। এবার আমরা সংক্ষিপ্ত একটি বিরতি নিয়ে পরবর্তী শ্রোতার প্রশ্নে যাব। ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। এবার দেখা যাক, আবার ফোন বেজে উঠল, কে প্রশ্ন করছেন? হ্যালো, কে বলছেন ভাই? হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নূর মোহাম্মদ দোহা কাতার থেকে বলছি।
বলুন বলুন।
বর্তমান বিশ্বে বিভিন্ন সহিংসতার কারণে বিভিন্ন শরণার্থী শিবিরগুলোতে যে অসংখ্য লোক মানবতা জীবন যাপন করছেন, তাদের মধ্যে বেশিরভাগই মুসলিম, এর কারণ কি? যেমন বার্মা, ভারত, সিরিয়া ইত্যাদি। আমরা জানি ভারত একটি ধর্ম নিরপেক্ষ বৃহৎ রাষ্ট্র, এই রাষ্ট্রটিতে স্বাধীনতা পরবর্তী সময়ে প্রায় 1000-এরও বেশি জাতিগত বা সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়েছে, এর কারণ কি? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ নূর মোহাম্মদ। আপনি প্রশ্ন করলেন যে সহিংসতার কারণে উদ্বাস্তু শিবিরগুলোয় অসংখ্য মানুষ মানবেতার জীবন কাটাচ্ছে, আর বেশিরভাগই দেখা যায় মুসলমান। তো ভারতের মতো একটা বৃহৎ গণতান্ত্রিক দেশেও সাম্প্রদায়িক জাতিগোষ্ঠীর দাঙ্গা হয় হচ্ছে। আমি শ্রী দাশগুপ্তর কাছে আসছি প্রথমে, তারপরে আবার ডক্টর তাসলিম সিদ্দিকীর পক্ষ থেকেও শুনবো। তো এই যে ভারতের মতন একটা বৃহৎ, নূর মোহাম্মদ উল্লেখ করলেন, বৃহৎ একটি গণতান্ত্রিক দেশেও এই ধরনের সাম্প্রদায়িক জাতিগোষ্ঠীর দাঙ্গার রূপ নিচ্ছে, সেটা রোধ করার উপায় আছে কি? সেটা কেনই বা ঘটছে?
রোধ করার উপায় আছে, কিন্তু সেই উপায়টা তো শুধু পুলিশ বা মিলিটারি গিয়ে হবে না। পুলিশ বা মিলিটারি যেখানে দাঙ্গা বেঁধেছে সেখানে গিয়ে হস্তক্ষেপ করতে পারে, কিন্তু বাকি সময় যেটাকে আমরা শান্তির সময় বলি সেই সময়টাতে এই কাজটা করার দায়িত্ব তো মানুষের, মানে এনজিও বলুন, অন্য বেসরকারি সংগঠন বলুন, তাদের করা দরকার, যাতে দুই সম্প্রদায়ের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ে, পারস্পরিক সন্দেহ অবিশ্বাস দূর হয়, এবং এটা একদিন করার কথা নয়, নিরন্তর সারা বছর করে যাওয়ার কথা। সেখানে নিশ্চয়ই ত্রুটি কোথাও হচ্ছে, না হলে বারবার করে এই ধরনের ঘটনা ঘটছে কেন?
হ্যাঁ, আমি একটা কথা বলবো যে সবাই আমরা হয়তো একটু ভাবছি যে হঠাৎ করে আমাদের রেফিউজির সংখ্যা বেড়ে গেছে, এইটা একটু ক্লিয়ার করার আছে যে আমার কাছে যে গ্লোবাল ডেটা আছে তাতে দেখা যাচ্ছে যে 2011 সালে রেফিউজির পপুলেশন, কিন্তু টোটাল পপুলেশন কমে এসছে আগের বছরের তুলনায়, সেটা 10,04,000,000 দাঁড়িয়েছে, আর আভ্যন্তরীণ উদ্বাস্তু রয়েছে 15,05,000,000। এটার এই যে কমে যাওয়াটা, এটার কারণ হচ্ছে যে ধরেন ইরাকে এক ধরনের ফিরে যাওয়া, লিবিয়ার এক ধরনের পরে যারা শরণার্থী হয়েছিলেন তাদের ফিরে যাওয়া, এইসব নানান দিক থেকে, কিন্তু আফগানিস্তানেও বেশ কিছু ফিরে যাওয়া, আসলে টোটাল শরণার্থী, বড় মাপে শরণার্থীর সংখ্যা কমছে। কিন্তু আজকে যে মধ্যপ্রাচ্যে যে গণতন্ত্রের যে একটা ঢেউ শুরু হয়েছে সেইটার ফলে যদি আজকে সিরিয়ার দিকে তাকাই, সেখানে প্রায় 170,000 মতন নতুন শরণার্থী সৃষ্টি হয়েছে সেখানটায়। তো এরকম এই নতুন নতুন ঘটনাগুলো এখন দেখা যাচ্ছে বিধায় আমাদের কাছে মনে হচ্ছে এটা বেশি, কিন্তু টোটাল সংখ্যাটা কিন্তু আসলে বেশি না। আর আমি মনে করি ওনার সাথে আমি একদম একমত যে এই জায়গাটায় সিভিল সোসাইটি, এনজিও, এদের যে ভূমিকাটা পালন করার কথা, তাদেরই কিন্তু ব্রিজ হিসেবে কাজ করার কথা, বিভিন্ন কমিউনিটির ভেতরে বিভিন্ন ইস্যুতে একটা ঐক্যমত সৃষ্টি করার কথা। কিন্তু আমরা সিভিল সোসাইটিতে আজকে পাচ্ছি একটা অদ্ভুতভাবে পার্টিজান সিভিল সোসাইটি, এবং ডিফেন্সের দেয়া বিভিন্ন রকমের যে কাগজপত্র থাকে যেখানে এক ধরনের উস্কে দেয়া কথাবার্তা থাকে, এই ইনফিলট্রেটর বা অমুক, যদি বাংলাদেশের কথা ধরি, যেভাবে আজকে মিডিয়া রোহিঙ্গাদের 2-3 মিডিয়া কন্টিনিউয়াসলি তাদেরকে রিপ্রেজেন্ট করছে ক্রিমিনাল হিসেবে, এবং তারা যে বর্ডার ক্রস করে আসছেন ক্রাইম ওয়াচের মতন সাবজেক্টে তাদেরকে দেখানো হচ্ছে, এটা যে কত বড় লজ্জা বাংলাদেশিদের জন্য যে এইটুকু নলেজ আমার সাংবাদিকের নেই যে সে এই জিনিসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবেন, এবং এই টার্মগুলো যে ব্যবহার করা যাবে না, তাদেরকে যে অনুপ্রবেশকারী বলা যাবে না, আশ্রয় প্রার্থীর যে ডেফিনেশন আছে কোনো সিভিল সোসাইটি এই কথাগুলো জোরের সাথে বলছেন না, একমাত্র আমরা কয়েকজন কথা বলে চলেছি বিভিন্ন ফোরামে, এছাড়া সবাই কিন্তু এক ধরনের রাষ্ট্রের সাথে আমি বলবো দলীয় ইন্টারেস্ট থেকে সরকারকে সাপোর্ট করছেন, এখানে কিন্তু সরকারের বিরোধিতা বা সাপোর্টের কোনো ব্যাপার নেই, কিন্তু আমরা সিভিল সমাজ যেন এখন কিছু কিছু জিনিস পাবার জন্য অনেক বেশি একটা রাষ্ট্রের সঙ্গে, একটা দলের সঙ্গে নিজেকে সংযুক্ত করছি, যার ফলে যে রোল আমাকে প্লে করার কথা আমরা করতে পারছি না।
আরেকটি নূর মোহাম্মদ প্রশ্ন করেছিলেন যে বিশ্বব্যাপী যা উদ্বাস্তু সংখ্যা দেখা যাচ্ছে তাদের মধ্যে বেশিরভাগই মুসলমান, তো তার কারণটা কি?
জি,
এটার কাছে আপনাদের আমার একই প্রশ্ন।
হ্যাঁ, আমার দিক থেকে নিশ্চয়ই বোয়েন্দা বলতে পারবেন, আমার কাছ থেকে মনে হয় যে একটা যেহেতু এখন মধ্যপ্রাচ্যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, হ্যাঁ, আগে যেটা ছিল বসনিয়াতে যে রেফিউজি সিচুয়েশন সেটা একটা অন্য প্রেক্ষাপট ছিল, আর এখন যেটা ঘটছে যে লিবিয়ায় যদি চিন্তা করি, বাংলাদেশেরই প্রায় 80,000 কর্মী যারা ছিলেন আসলে মাইগ্রেন্ট ওয়ার্কার, কিন্তু তারা ওই যুদ্ধাবস্থায় ওই 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 রকম একটা পরিস্থিতিতে তারা কিন্তু টিউনিসিয়া, ইজিপ্ট, বিভিন্ন জায়গায় উদ্বাস্তু হয়ে চলে গিয়েছিলেন, এদের ভিতরে অনেকে মারাও গেছেন, হ্যাঁ, এবং সহিংসতার শিকার হয়েছেন। এটা আমরা এখন দেখতে পাচ্ছি একটা ব্যাপার যে যেহেতু মধ্যপ্রাচ্যে ঘটনাগুলো ঘটছে, এটা একটা, কিন্তু আবার অন্যদিকে আরেকটা বিষয়, এই রোহিঙ্গা রিফিউজি ইস্যুতে আমরা যদি ধরি, এইরকম একটা বক্তব্য, আমি অবশ্যই এটাকে তলিয়ে দেখিনি, কিন্তু এইরকম একটা বক্তব্য আমি বারবার শুনতে পাচ্ছি যে এই রোহিঙ্গা রেফিউজি যদি মুসলমান হতো তাহলে যেভাবে অন্যান্য ভুটানিজ রেফিউজি বা অন্য জায়গার রেফিউজিকে যেভাবে আন্তর্জাতিক সম্প্রদায়, যেভাবে ডেভেলপড ওয়ার্ল্ড তাদেরকে তৃতীয় কান্ট্রি ইন্টিগ্রেশনের ভেতর দিয়ে বিভিন্ন কিছু দিয়ে তাদেরকে রিইন্টিগ্রেট করেছেন বিভিন্ন সমাজে, সেই কাজগুলো কিন্তু মুসলিম কমিউনিটি যখন হয় তাদের প্রতি সেই সহানুভূতিটা থাকে না, যে কারণে আমরা দেখছি এদের অবস্থা, এদের নিয়ে কথা বলাটা, মুসলমান কমিউনিটি হলে এদের নিয়ে কথা বলাটা, এটার ভিতরে যেন একটা সাথে সাথে একটা অন্য চিন্তাও এই জায়গাটায় চলে আসে। এটা আরো বেশি গবেষণা করে দেখার প্রয়োজন আছে, তবে আমার মনে হয় যারা এটা চিন্তা করছেন খুব অমূলক চিন্তা করছেন না, বিশ্বব্যাপী একটা অ্যান্টি মুসলিম সাইকি একটা অপারেট করছে।
বরুণ দাশগুপ্ত আপনি কি বলছেন?
আমি এখানে একটুখানি বলতে চাই, সেটা হচ্ছে যে ধরুন সিভিল সোসাইটির কথা আমিও বলেছি উনিও বললেন, মিডিয়ার একটা ভূমিকা আছে। সম্প্রতি এই যে কোকরাঝারের গন্ডগোলটা হলো, তারপরে ভারতবর্ষে বিশেষ করে দিল্লির যে টিভি চ্যানেলগুলো আছে সেখানে বারবার করে বলা হচ্ছে একটা কথা যে বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা ভীষণ বেড়ে গেছে এবং তারা ওভারফ্লাট করে দিচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টগুলোকে। এখন আমি ডিটেলসে যাব না, গত 19 শতাব্দীতে কি পরিস্থিতিতে ইংরেজরা তখনকার দিনে পূর্ববঙ্গের থেকে মুসলমান কৃষিজীবীদের নিয়ে এসে অসমে স্থাপন করেছেন সেই দীর্ঘ ইতিহাসে আমি যাব না। আমি সিরিফ এখনকার কতগুলো স্ট্যাটিস্টিক্সের কথা বলছি। আমার সামনে সেন্সাসের ফিগার আছে, আমার সামনে ভারত সরকারের মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্সের স্টাডির রিপোর্ট আছে, তাতে দেখা যাচ্ছে যে ভারতবর্ষে যেখানে 2011 সালে ডিজিটাল গ্রোথ অফ পপুলেশন হয়েছে 17.64, সেখানে আসামে হয়েছে 16.93, অর্থাৎ আরও কম। আর আপনি যদি স্পেসিফিক্যালি কোকরাঝাড়ের কথা বলেন তাহলে কোকরাঝাড়ের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে 1991 থেকে 2001-এর মধ্যে ডিজিটাল গ্রোথ আপনার কোকরাঝাড় জেলাতে মাত্র 15% হয়েছে, যেটা ভারতবর্ষ তো বটেই আসামের জেনারেল পপুলেশন গ্রোথের ইনক্রিজের রেটের থেকেও কম। তো এক্ষেত্রে এই যে বগি তোলা হচ্ছে, সেই বগি তোলবার জায়গাটা কোথায়? সেখানে মিডিয়ার যে রোল থাকা উচিত ছিল এই স্ট্যাটিস্টিকগুলোকে দিয়ে মিথ্যাটাকে খণ্ডন করা, মিথ্যা প্রচারকে খণ্ডন করা, সেটা কিন্তু আমাদের দেশের মিডিয়া করতে পারেনি, বরং তারা উল্টোটাই করছেন।
ধন্যবাদ। শ্রোতা বন্ধুদের আবার মনে করিয়ে দিই আজকে আমাদের আলোচ্য বিষয় হ্যালো ওয়াশিংটনে বিশ্বব্যাপী সহিংসতা এবং শরণার্থীর সমস্যা, এবং আমাদের প্যানেলে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন যারা আপনাদের জবাব দিচ্ছেন, ঢাকা থেকে ডক্টর তাসনিম সিদ্দিকী এবং কলকাতা থেকে শ্রী বরুণ দাশগুপ্ত। শ্রোতা বন্ধুরা আপনারা টেলিফোন করে এখনই সরাসরি আপনাদের প্রশ্ন করতে পারেন, টেলিফোন নাম্বার স্টুডিওতে 2026193062। এবার আমরা পরবর্তী শ্রোতার প্রশ্নে যাব। হ্যালো,
হ্যালো,
হ্যাঁ বলুন।
আমি বঙ্গাইগাঁও জেলার সন্তোষপুর গ্রাম থেকে আব্দুল জলিল বলছি। শরণার্থী সম্পর্কে আমি যে কথাটা বলতে যাচ্ছি, আসামে 1993-94 সালে একবার গোষ্ঠী সংঘর্ষ হয়েছিল এরা বাঙালি মুসলিমদের সাথে, এখন পর্যন্ত তাদের পুনঃসংস্থাপন হয়নি, এখনো রাস্তা আকারে তারা বাস করছে। ইদানিং কালেও এখন যে সংঘর্ষটা হয়েছে কোকরাঝার জেলায়, কোকরাঝার চিরাং ডিস্ট্রিক্টে বড় উপজাতিদের সঙ্গে যে সংঘর্ষটা হয়েছে, এখনো প্রায় 2 লক্ষ শরণার্থী বিভিন্ন শিক্ষা অনুষ্ঠানে এরা আশ্রয় নিয়ে আছে, বড়রাও শিবিরে আছে, মুসলমানরাও শিবিরে আছে। এদের ভবিষ্যৎটা কি হবে এ সম্পর্কে সরকার যেগুলো কথা বলছে, এই সরকারের এই কথাগুলার উপরে যে সংস্থাপিত হবে কিন্তু আগে তো হয়নি, এখন কি হবে এটা আমি একটু প্রসঙ্গটা তুলতে যাচ্ছি।
হ্যাঁ, ধন্যবাদ আপনার এই মন্তব্য এবং প্রশ্নের জন্য। দেখা যাক আমাদের প্যানেলে যারা আছেন তারা কি বলেন। আমি শ্রী বরুণ দাশগুপ্তের কাছেই আসছি যে এই বড়দের মধ্যে আসামি বাঙালি মুসলমান তারা সবাই কিন্তু ওই শিবিরেই আছেন, তাদের ভবিষ্যৎটা কি হবে যারা দিনের পর দিন বছরের পর বছর এই একটা মানবেতর জীবন যাপন করছেন শিবিরে থেকে, তারা তো ঘর বাড়ি ছেড়ে চলে এসেছেন।
আগের একটা রায়তের কথা, যখন উচ্ছেদ হয়ে যাওয়া মুসলমানদের এখনো পর্যন্ত পুনর্বাসন করা যায়নি, তারা এখনো ক্যাম্পেই রয়ে গেছেন, সেটা সম্পূর্ণ সত্য। এবং এখন যা আরো নতুন হয়েছে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট, আভ্যন্তরীণ উদ্দাশু, তাদেরও সমস্যা আছে। মুশকিলটা হচ্ছে যে এরা যে ফিরে যাবেন, ধরুন মুসলিমরা ফিরে গেলেন এমন জায়গাতে যেখানে বড়রা মেজরিটি, সেখানে তাদের সেখানে স্থায়ীভাবে ফিরে গিয়ে নিরাপদে সম্মানের সঙ্গে বসবাস করাটা নির্ভর করে বড়দের উপরে অনেকটা। উল্টোটাও সত্যি, যেখানে বড়রা মাইনরিটি সেখানে যদি মুসলিমরা তাদের পছন্দ না করেন, তাহলে তারা ফিরে গিয়ে নিরাপদে সম্মান নিয়ে থাকতে পারবে, স্বাভাবিক জীবনে জীবনযাপন করতে পারবে, সেটা অনুষ্ঠান করা খুব মুশকিল। এবং সেটা কখনোই কোনো সরকারের পক্ষে সারা বছর ধরে পুলিশ পাহারা দিয়ে করা সম্ভব নয়, সিভিল সোসাইটিতে এটা হয় না। তো এইখানে আমি জানি না যে এটা কিভাবে করা যেতে পারে। যেমন একটা অলরেডি গোলমেলে ব্যাপার ঘটে গেছে, সেটা হয়তো আপনারাও জানেন যে এই যখন উদ্বাস্তু মুসলিম শরণার্থীদের শিবির থেকে নিজেদের গ্রামে ফিরে যাওয়ার কথা হচ্ছে, তখন বড়োদের একটি সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বড়োল্যান্ড, তার একটা ফ্যাকশন, তারা একটা সতর্কবাণী জারি করেছে, ওয়ার্নিং দিয়েছে যে অবড়ো অবড়ো বলতেই বর্তমান ক্ষেত্রে মুসলিমদেরই বোঝায়, যারা গ্রাম ছেড়ে চলে গিয়েছেন তারা যেন ভবিষ্যতে আর কখনো বড় এলাকায় ঢুকতে চেষ্টা না করেন। এইটা যদি মানসিকতা থাকে তাহলে আমি তো বুঝতে পারছি না যে একটা স্বাভাবিক জীবন বড় এবং মুসলিম পাশাপাশি আছে, এটা এনশিওর করা যাবে কি করে?
হ্যাঁ, কারণ আব্দুল জলিল যেমন বললেন যে এরা কিন্তু দুই পক্ষই, বড়রাও এবং বাঙালি মুসলিম, তারা কিন্তু সবাই যারাই বেরিয়ে আসছে তারা শিবিরে থাকছে এবং একটা দুর্ভোগের মধ্যে জীবনযাপন করছে, তাদের ভবিষ্যৎ কি হবে কোনোই মানে ঠিক নেই, তারা ভাবতেই পারে না, বাচ্চারা লেখাপড়া করতে পারছে না, চাকরি বাকরি নেই।
আমি এখানে আরেকটু বলে নিই, এবং সরকারের পক্ষেও অনন্তকাল ধরে রিফিউজি ক্যাম্প চালানো সম্ভব নয়।
না, সেটা তো অবশ্যই, কিন্তু দুই পক্ষেরই একই সংকট যেমন আপনি বললেন।
আমি ওনার সাথে একমত এটাই, তবে এখানে রাষ্ট্রের মানে যেমন কিছু করার নেই এটাও ঠিক, মানে সব সময় ধরে করা সম্ভব না, কিন্তু যে ডেভেলপমেন্টাল যে দিকগুলো এইগুলোতে যদি রাষ্ট্র অনেক বেশি সচেতন হয়, যে রাষ্ট্র যদি চেষ্টা করে এই এলাকাগুলোতে ইকোনমিক বিভিন্ন রকম ইনসেন্টিভ প্রোভাইড করার এবং সেখানে এক ধরনের শেয়ারিং এর চিন্তাটা যদি ইনবিল্ট থাকে, তাহলে আমার মনে হয় মানে এটাকে তো কোনো জায়গায় নিতে হবে, এটা তো এই জায়গায় ফেলে রাখা সম্ভব নয়, তাই না? তো সেক্ষেত্রে এই ধরনের কিন্তু ইকোনমিক ইনসেন্টিভ নিয়ে আসা যেতে পারে, যেটা দিয়ে যখন যদি অনেক ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক যে দ্বন্দ্ব বা এই যে ধর্মীয় যে অসহিষ্ণুতা, এই জিনিসগুলোকে কিন্তু কিছুটা হলেও ইয়ে করা যায় যখন তাদের অন্যান্য অধিকারগুলো, অন্যান্য অবস্থানগুলো বেটার করা যায়, তো কিছুটা তো লং টার্ম প্ল্যান নিয়ে ওইদিকে চিন্তা করা করার সুযোগ আছে আমার মনে হয়।
আচ্ছা, আমাদের আরেকজন শ্রোতা টেলিফোনে অপেক্ষা করছেন অনেকক্ষণ থেকেই, তো তাকে আমরা জিজ্ঞেস করি যে হ্যালো, কে আছেন লাইনে? হ্যালো,
হ্যালো, আমি আকবর হায়দার কিরণ, নিউ ইয়র্ক থেকে।
হ্যাঁ বলুন
কিরণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা হচ্ছে, সেজন্য প্রথমে যারা বিষয়টা চিন্তা করেছেন তাদেরকে ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
আর সারা পৃথিবীতে এই যে শরণার্থী সমস্যা, বিশেষ করে উইথ স্পেশাল ফোকাস অন আমাদের দেশের দিকে আর কি, রোহিঙ্গা সমস্যা, এটা আসলে বিশাল একটা ব্যাপার আর অত্যন্ত মানবিক ব্যাপার। বিশেষ করে রোহিঙ্গাদের উপরে যা হচ্ছে, আমরা যেসব ছবি দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়াতে, এটা অত্যন্ত অমানবিক, এবং এটা জাতিসংঘ এবং জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিশ্ব সভা সবারই বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বা সবারই মনোযোগ আকর্ষণ করা উচিত, এই ব্যাপারে বিশেষ পদক্ষেপ নেওয়া উচিত। আর আর বাংলাদেশ সরকারের আমি জানি তাদের নানা রকম সমস্যা আছে পলিসি নিয়ে, তারা এই ব্যাপারটাকে অত্যন্ত মানে স্পষ্টকাতর ভাবে মানে হ্যান্ডেল করছে, তাদেরকে আমাদের দেশে ঢুকতে দিচ্ছে না, এই বিষয়টা মানে
জটিল মনে হচ্ছে আপনার কাছে।
বলে ঠিকছে আর কি, আমি বুঝতে পারছি না যে এটা কোন দিকে গিয়ে দাঁড়াবে এই সমস্যাটা, এটা মানে রোহিঙ্গা সমস্যা বিশেষ করে কি কোন দিকে যাবে এবং এর সমাধান কিন্তু আমি জানি না, আমার জাস্ট জানতে ইচ্ছে করে আর কি হতে পারে রোহিঙ্গাদের ভবিষ্যৎ।
ধন্যবাদ আকবর হায়দার কিরণ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং প্রশ্ন করার জন্য। ডক্টর তাসনিম সিদ্দিকি,
আমি একটা কথা বলবো যে আপনি শুনে খুশি হবেন যে একদিকে রাষ্ট্র এবং রাষ্ট্রযন্ত্র এবং তার যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, সে যেভাবে আটকাচ্ছে মানুষদেরকে এবং তাদেরকে আসতে দিচ্ছেন এবং হাত জোড় করা যেসব ছবি, যেসব গল্প মানে পত্রিকায় বেরোচ্ছে, এটা যেরকম আমার রাষ্ট্রকে টেনে নিচে নামাচ্ছে, সরকারকে নিচে নামাচ্ছে, বিরোধী দল এই বিষয়ে কোন রকম সেই ধরনের কোন স্টেটমেন্টে সেভাবে যাচ্ছে না, যার ফলে এটা একদিকে যেরকম আমাকে ছোট করছে, অন্যদিকে ওই এলাকার যে মানুষজন, সেই মানুষজন যে ভালোবাসা, যে দরদ, যেটা স্বতঃস্ফূর্ত ভাবে দেখাচ্ছে, এবং আমি বিভিন্ন জায়গায় দেখেছি বাংলাদেশি মানুষ যারা তাদেরকে আশ্রয় দিচ্ছেন, তাদেরকে লুকিয়ে রাখছেন এবং রীতিমতো কাঁদছেন এবং বলছেন যে আমার ধর্ম আমাকে শিখিয়েছে আশ্রয় প্রার্থীকে আশ্রয় না দেয়া ধর্মীয়ভাবে এটা অপরাধ, আমি এই কাজ করতে পারবো না, রাষ্ট্র আমাকে যে কাজ করতে বাধ্য করছে। তো সেক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু তাদেরকে জায়গা করে দিচ্ছে এবং রাষ্ট্র তারপরে কি করছে, এটার ফলে কিন্তু প্রবলেম বাড়ছে, কারণ তারা লোকালি অ্যাসিমিলেটেড হয়ে যাচ্ছে এবং তখন রাষ্ট্র বলছেন যে আমার চাকরি, আমার এনভায়রনমেন্ট নষ্ট করছে, আমার এই সেই বিভিন্ন রকম কথা তারা বলছেন। কিন্তু আসলে যে রাষ্ট্রই এই যে এদেরকে রেফিউজি স্টেটাস যদি দিতেন এবং ক্যাম্প বেস যদি তাদেরকে রাখবার সুযোগ করে দিতেন, তাহলে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে কিন্তু এখন যে সাহায্য সহযোগিতার কথাগুলো আসছে, এবং ইভেন আমি আজকেও দেখছিলাম যে UNHCR এর হেড যেটা অনুরোধ করেছেন যে এই সীমা ওই কক্সেস বাজারে এবং তার আশেপাশে যে এনজিও গুলো কাজ করছে, অর্থাৎ ধরেন আপনি ওই যে সীমান্তবিহীন, হ্যাঁ, ডক্টর্স, তারপরে হচ্ছে যে UK কি মুসলিম এইড, এই প্রতিষ্ঠানগুলোকে অর্ডার করা হয়েছে সেই জায়গা থেকে তাদের কাজ বিড্র করতে, এবং UN জাতিসংঘ থেকে প্রতি জায়গা থেকে শুধু বলা হচ্ছে এইটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, সুতরাং এই জায়গাটাই এই এনজিও গুলোকে এই হিউম্যানিটেরিয়ান এইড দেবার সুযোগ দেয়া হোক, এবং মানে এই সিভিল সোসাইটি পর্যায়ে যে আপনারাও আলোচনা করছেন, এই ধরনের মিডিয়া পর্যায়ে যদি এই আলোচনাগুলো কন্টিনিউয়াস ঘটে, আমার মনে হয় মানে যেহেতু এটাকে আমার কেন যেন মনে হয় রাষ্ট্র যে সেইভাবে এটার উপরে কাজ করেছেন, বিভিন্ন চিন্তাভাবনা করে একটা পলিসি নিয়েছেন তা কিন্তু নয়, আমার কাছে মনে হয় যেন সব সময়ই তারা থাকেন এমন একটা অবস্থানে যে সবাই বলছে যে বাংলাদেশিরা বিভিন্ন জায়গায় চলে যায়, তো এইবার যেন একটা সুযোগ পেয়েছে বাংলাদেশি মিডিয়া, বাংলাদেশি রাষ্ট্র একটা সুযোগ পেয়েছে, এবার আমিও কাউকে ইনফিলট্রেটর বলতে পারি এবং ঝাপ করে আমি বলে বসছি, আমিও যেন একটা অ্যারোগেন্ট ভূমিকায় আসতে পারি এবং আমি এসে গেছি। এছাড়া আমি আর কোনো কারণ পাই না, কারণ আগে প্রতিবার যদি আমরা পাস্টের অভিজ্ঞতাগুলো দেখি 78 কিন্তু তাদেরকে খুব অল্প সময়ের ভিতরে বাইল্যাটারাল নেগোসিয়েশনের মাধ্যমে তাদেরকে ফেরত পাঠানো গেছে, 91-92-93 সালে যে প্রায় 270,000 মতন আসলেন, ইউনিল্যাটারালি এটাকে সলভ করবার চেষ্টা করা হলেও পরে UNHCR কে এনে আন্তর্জাতিক ফান্ডিং দিয়ে এই ক্যাম্পগুলো কিন্তু পরিচালনা করা হয়েছে, আর সেখানে 30,000 থেকে গেছে 270,000 ভেতরে, সবাই কিন্তু ফিরে গেছেন, তাহলে এইটা যে করা যেত না তা কিন্তু নয়, একটা নেগোসিয়েশনে কিন্তু যাওয়া যেত, এবং আমার মনে হয় এখনো তাদেরকে আসতে দিলে যে যাওয়া যাবে না, আমার সরকার, আমি একটা টিভি টক শোতে যাচ্ছিলাম, সেখানে একেবারে গভর্নমেন্টের যে একদম প্রধান অ্যাডভাইজার একজন যিনি ছিলেন, উনি আমাকে বলছেন যে এখন বার্মাতে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ওপেন হচ্ছে, সেখানে আমরা এমন কিছু করবো না যেখানে বার্মিজ সরকার এটাতে কোনো রকম হন, আজকে কি আশ্চর্য কথা, এটা তো একেবারেই ভুল কথা, কারণ আমরা আরো অনেক কিছু করি, এই যে বিভিন্ন সহজ বিষয় যে সমুদ্র সীমানা নিয়ে একটা সেটেলমেন্ট, সেই সেটেলমেন্ট নিয়ে আমরা বাংলাদেশ জুড়ে এখানে কত যে বিজয়ের উল্লাস করেছি, তাতে বার্মিজ সরকার মনক্ষুণ্ণ হয়নি আর এইখানে মনক্ষুণ্ণ হয়ে যাবে, এগুলো হচ্ছে খুব স্বল্প চিন্তিত পদক্ষেপ এবং এখান থেকে রাষ্ট্রকে বিভিন্ন,
আমার মনে হয় বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করলে ভ্রান্ত ধারণা থাকলে সেগুলো ভাঙা সম্ভব হয়, আমাদের আরও আলোচনা করা উচিত, এবং মিডিয়ার কথা যেটা আপনারা দুজনেই উল্লেখ করেছেন, মিডিয়ার একটা বিরাট ভূমিকা থাকে। আরেকটি টেলিফোন বারবারই আসছে, দেখি কে কোথা থেকে করছেন। হ্যালো,
হ্যালো, সালাম আলাইকুম।
সালাম আলাইকুম,
ঈদ মুবারক।
ঈদ মুবারক।
আমি জি ভালো আছেন?
হ্যাঁ হ্যাঁ বলুন।
আচ্ছা, আমি এই ঢাকা থেকে বলছি, আমার নাম মুনিয়া আহমেদ। আমার একটা বিশেষ প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই যে ইদানিং আপনার রোহিঙ্গাদের যে বাংলাদেশে চলে আসার যে সমস্যাটা চলছে, তো এই সমস্যাটা তো আজকে নয়, এটা হচ্ছে সেই 1990s থেকে আমরা দেখে আসছি এই রোহিঙ্গাদের সমস্যাটা, এটা আজ পর্যন্ত কোনো সমাধান হলো না, আমার প্রশ্ন ছিল এই সমস্যার সমাধানটা কি কোনো ইন্টারন্যাশনাল কমিউনিটি মিলে ইউনাইটেড নেশনস এরকম বড় বড় উন্নত দেশরা যদি একসাথে মিলিত হয়ে এই সমস্যার সমাধান যদি করতে পারতো তাহলে তো বাংলাদেশের পক্ষে একটা বিশাল বলতে গেলে একটা সমাধান হতো, কারণ বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ, তো তার পক্ষে তো আর এই বিশাল সমস্যার সমাধান করা সম্ভব নয়। এটা আমার পার্সোনাল একটা কোয়েশ্চেন। থ্যাংক ইউ,
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। রুমি আহমেদ এই প্রশ্নটি করলেন যে বাংলাদেশের মতন জনবহুল ছোট্ট একটি দেশের পক্ষে এই ধরনের সংকট সবসময় মোকাবেলা করা সম্ভব নয়, এবং জাতিসংঘ এবং উন্নত দেশগুলো এক্ষেত্রে কী করতে পারে। বরুণ দাশগুপ্ত, আমি আপনার কাছে আসছি যে এই ধরনের যখন শরণার্থীর সমস্যা হয়, সেটা বাংলাদেশে হোক, ভারতে হোক, বা অন্য দক্ষিণ এশিয়ার যে কোনো জায়গায়, মধ্যপ্রাচ্যে যেখানেই হোক না কেন, সেখানে তো উন্নত দেশগুলো এবং জাতিসংঘের একটা ভূমিকা থাকা উচিত বা থাকতে পারে?
হ্যাঁ, জাতিসংঘের তো একটা সংগঠনই আছে, তার নাম UNRRA, ইউনাইটেড নেশনস রিলিফ এন্ড রিহ্যাবিলিটেশন অর্গানাইজেশন। তো তারা করে, কিন্তু কথা হচ্ছে যে একই সঙ্গে যদি পৃথিবীর বিভিন্ন দেশে খুব ব্যাপক আকারে ঘটনাগুলো ঘটে, তাহলে আপনি ইউনাইটেড নেশনসই বলুন বা পশ্চিমের তথাকথিত সম্পদশালী দেশগুলোই বলুন, তাদের পক্ষে কতদিন ধরে এই সমস্যার সমাধানে অর্থ সাহায্য করা সম্ভব? আসলে সমস্যাটা তো আমাদের আভ্যন্তরীণ সমস্যা, ভারতবর্ষের আভ্যন্তরীণ সমস্যা, বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যা, অন্য দেশের আভ্যন্তরীণ সমস্যা। সেই সমস্যাটাকে আমরা মেটাতে পারছি না, আমাদের দেশে ইন্টারনাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে, লোক উদ্বাস্ত হচ্ছে, আর আমরা আশা করব যে বিদেশিরা আমাদেরকে সাহায্য করবেন, এই চিন্তাটা আমার কাছে খুব একটা যুক্তিযুক্ত চিন্তা বলে মনে হয় না।
অভ্যন্তরীণ হলে তো সেটা করা না, কিন্তু বার্মা বাংলাদেশ যখন এসে যায় বা আফগানিস্তান পাকিস্তান যদি এসে যায়, সেক্ষেত্রে তখন দুটি দেশ যদি অন্তর্ভুক্ত হয়, আমার মনে হয় রুমি আহমেদ সেই ক্ষেত্রে প্রশ্নটা করছিলেন যে সেই সময় তো হয়তো বাইরের জাতিসংঘ অথবা উন্নত দেশগুলো কিছু একটা করণীয় তাদের থাকে।
হ্যাঁ, কিন্তু সেটার তো ডিউরেশন বা সীমাকালটা অত্যন্ত সীমাবদ্ধ, অনন্তকাল ধরে তো হতে পারে না। কাজেই চেষ্টা করতে হবে যে সেই সাহায্যগুলো যদি আসে তাহলে যতদিন ধরে আসবে তার মধ্যে সমস্যাটাকে সমাধান করে ফেলার।
ধন্যবাদ, আমার মনে হয় যে রুমি আহমেদ তার প্রশ্নের জবাব পেয়েছেন।
আমি একটু অ্যাড করব।
হ্যাঁ বলুন।
আমার মানে ওনার দিকটা ঠিক আছে, আমরা আন্তর্জাতিক যে প্রতিষ্ঠান রয়েছে তাদের কাছে আমাদের ডেফিনেটলি একটা ডিমান্ড আছে, আর উন্নত রাষ্ট্রগুলো মোরালি এমন এক একটা হাই গ্রাউন্ড নেয় এক একটা ইস্যুতে, সেক্ষেত্রে তাদেরও একটা যে দায়িত্ববোধ ডেফিনেটলি সেই জায়গাটায় আমাদের অ্যাপিল করার আছে। কিন্তু একটু যদি আমরা যদি আফগানিস্তান এবং পাকিস্তানের কথা চিন্তা করি, পাকিস্তানের এই যে আফগান রেফিউজি, 17 লক্ষ রেফিউজি পাকিস্তানে, এবং দীর্ঘ সময় ধরে কিন্তু এই রেফিউজিদের বিভিন্ন রকমের সহযোগিতা সেখানে দেওয়া হয়েছে, কিন্তু আপনি চিন্তা করে দেখেন আজকের পাকিস্তানে খুব সহজে একটা রিসোর্স সেখানে এসছে বিধায় আমার তো মনে হয় বৃহত্তর পাকিস্তানে যেই অর্থনৈতিক উন্নয়ন বা যা কিছু হওয়ার ছিল সেদিকে না তাকিয়ে এই রিলিফ ম্যানেজমেন্টের দিকে তাকিয়ে থেকে কিন্তু অস্ত্র ইত্যাদি দিয়ে এই রাষ্ট্রটার আরো অনেক বড় ক্ষতি হয়েছে। তো সেক্ষেত্রে মানে উনি যেটা বলছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়কে হয়তো নেগোসিয়েশনের জায়গায় রোল নেয়ার প্রয়োজন আমি মনে করি আছে, কিন্তু দীর্ঘদিন ধরে একটা রিলিফ কার্যক্রম চালিয়ে যাওয়ার হয়তো বা অন্য ফলাফল তৈরি হয় যেটা একটা রাষ্ট্রের জন্য কিন্তু ক্ষতিকর হতে পারে, কিন্তু ওই রোলটাও তো তারা নিচ্ছেন না সর্বত্র বা নিতে পারছেন না। যে আজকে বার্মার ভেতরে যে সমস্যাটা, যে আজকে যদি সুচি যদি ক্ষমতা পান তার দলও কিন্তু এই বিষয়ে এমন কোনো কথা বলেননি, কারণ আমরা বিভিন্ন ফোরামে আমাদের যে বার্মিজ, যে মিয়ানমারের যে বিভিন্ন রকমের ডেমোক্রেসি রাইটসের যে গ্রুপগুলো রয়েছে তাদের সাথে আমরা চলাফেরা করি, তারা বিভিন্ন সময় তাদের অধিকার আদায়ের কথাটা বলেন, কিন্তু রোহিঙ্গা ইস্যুটা আনলেই সাথে সাথে তারা কিন্তু ওই যে অ্যান্টি মুসলিম একটা স্ট্যান্ডে চলে যান। তারা হিস্ট্রিতে যেতেই চান না যে এটা সেই এখানের ইসলামটা কোন সময় সেই প্রথম মিলেনিয়াম থেকে সেখানটায় রয়েছে, তারপরে হচ্ছে যে মোগল পিরিয়ডে এটা যে একটা একত্র পার্ট হয়ে চিটাগাং আরাকান, পরবর্তীতে আরাকান দখল, এই যে জিনিসগুলো, এবং সেখানে দুটো কমিউনিটি, রাখাইন এন্ড মুসলিম, এই জায়গাগুলোতে হিস্ট্রিটায় তারা যেতে চান না। তাহলে এই হিস্ট্রিটায় তাকে নিয়ে যাওয়াও কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা দায়িত্ব, সেটা রিসার্চ করে বলি, মিডিয়ার মাধ্যমে বলি, বিভিন্নভাবে কিন্তু একটা দায়িত্ব তারা পালন করতে পারেন। যদিও এটা আলটিমেটলি সলভ করতে হবে সেই রাষ্ট্রকে, কিন্তু সেই রাষ্ট্রকে তো দায়বদ্ধ করবার একটা কাজ হয়তো করা সম্ভব।
ধন্যবাদ, আমরা একটা সংক্ষিপ্ত বিরতি নিয়ে পরবর্তী শ্রোতা প্রশ্নে যাব।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
এবার দেখা যাক, আবার তো ফোন বেজে উঠল। হ্যালো, হ্যালো,
হ্যালো,
হ্যাঁ,
হ্যালো,
হ্যাঁ বলুন।
আমি ভারতবর্ষের মানে পশ্চিমবঙ্গের অন্তর্গত কলকাতার নিকটস্থ সোদপুর অঞ্চল থেকে স্নেহাশিস ঘোষ রায় বলছিলাম।
বলুন।
আমার এটা আমার প্রশ্ন ছিল যে সমস্ত বিশ্বে যে অহিংসা চলছে এবং তার জন্য যে শরণার্থী সমস্যা রয়েছে সেই বিষয়ে আমার প্রশ্নটা এরকম যে সমস্ত বিশ্বে যে সমস্ত জায়গাতে এই শরণার্থী সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানে আমাদের পৃথিবীতে যে সমস্ত উন্নত দেশ রয়েছে তাদের কি ভূমিকা রয়েছে?
ঠিক আছে ভাই, আপনার প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ।
মানে আমি যদি বলি যে থার্ড কান্ট্রি সলিউশনের কথা বলা হয়, তিনটা সলিউশনের কথা বলে, ডিউরেবল সলিউশন যেটা স্বতঃস্ফূর্তভাবে কেউ অবস্থা ভালো হলে ফিরে যাবেন, দ্বিতীয় আরেকটা সমাধান কিন্তু আসে যে যে দেশে গিয়ে এসছেন সেখানে ইন্টিগ্রেশন, আর থার্ড হচ্ছে থার্ড কান্ট্রি সলিউশন। আপনি উন্নত বিশ্বের দিকে তাকান যেভাবে তারা ফোর্ট্রেস গড়ে তুলেছে, তাদের ইউরোপ তো একটা ফোর্ট্রেস, সেখানে মেডিটেরানিয়ান ক্রস করতে গিয়ে গত বছরে 15,000 অ্যাসাইলাম সিকার মারা গেছে। অস্ট্রেলিয়ার দিকে যদি তাকান, বোট পিপল বছরে 1,000ও নয়, 500 থেকে 1,000 বোট পিপল সেখানে যায়, সেখানে তারা কিন্তু সেই কোথায় অফশোর প্রসেসিং এর জন্য তাদেরকে বন্দি করে রেখে তাদেরকে কোনো কাজে ঢুকতে না দিয়ে তাদেরকে তারা মানে সলিউশনের দিকে যেতে চাচ্ছেন, যে কারণে ইলেকশনে কিন্তু গড়বড় হচ্ছে তাদের, মানে লিবারাল আর লেবার পার্টি ভেজ পলিটিক্সে ব্যস্ত হয়ে যাচ্ছেন এই অ্যাসাইলাম সিকার ইস্যুকে কেন্দ্র করে। অথচ তারা কিন্তু স্কিল্ড, হাইলি স্কিল্ড মাইগ্রেশনের যে তাদের পলিসি কন্টিনিউয়াসলি কিন্তু থার্ড ওয়ার্ল্ড থেকে নলেজ ওয়ার্কার নেওয়ার জন্য, লক্ষ লক্ষ নলেজ ওয়ার্কার টানার জন্য তারা খুব ব্যস্ত, কিন্তু এই যে অ্যাসাইলাম সিকার এদের প্রতি যেন একেবারে সোজা ইকোনমিক র্যাশনালিজম, গ্লোবালাইজেশন এগুলোর দোহাই দিয়ে তারা মানে পুরো স্পেস ফর রেফিউজি একেবারে সংকুচিত করে দিচ্ছেন। সেক্ষেত্রে উন্নত বিশ্বের বিরুদ্ধে বা তাদেরকে তাদের যে দায়িত্বহীনতা সেই জায়গাগুলোতেও কিন্তু কথা বলা প্রয়োজন।
হ্যাঁ, আপনি শ্রী বরুণ দাশগুপ্ত আপনি কিছু বলবেন?
হ্যাঁ, উনি যেটা বলেছেন সেটা ঠিকই, মোটামুটি ভাবে সেটি ঠিক, কিন্তু আমি আমার সেই পুরনো কথাটা আরেকবার ফিরে যাব সংক্ষেপে, যে ধরুন আমরা দুই প্রতিবেশী পাশাপাশি বসে আছি, আমরা নিজেদের মধ্যে প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখতে পারলাম না, আমি স্ট্রং বেশি আপনি স্ট্রং কম, ফলে আমি আপনাকে উৎখাত করে দিলাম, তো সেটা তো আমাদের ইন্টারনাল সমস্যা, তো সেই সমস্যা করে আমরা উদ্বাস্তু তৈরি করলে সেই উদ্বাস্তু আমাদের এই অপকর্ম বা কৃতকর্মের দায়টা অন্য বিদেশি রাষ্ট্রের উপর বর্তাবে এবং তারা আমাদেরকে সাহায্য করবেন, এটা তো আমার কাছে খুব একটা যুক্তিযুক্ত কথা বলে মনে হয় না, ইললজিক্যাল কথা। যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইন্টারনাল প্রবলেমকে সলভ করার জন্য ইন্টারনাল সলিউশন বার করতে হবে, কি করে বার করতে হবে সেটা প্রত্যেকটি দেশ তার নিজের পরিস্থিতি অনুযায়ী তৈরি করবে, এর বাইরে তো অন্য কোনো উপায় নেই।
ধন্যবাদ। আমরা সবশেষে
আন্তর্জাতিক যে আমাদের দলিলটা আছে না, কনভেনশন 1951 যে কনভেনশন আছে সেই কনভেনশনে কিন্তু থার্ড কান্ট্রি সলিউশনের কথা বলা আছে এবং আন্তর্জাতিক ইনস্টিটিউশনগুলো এবং গভর্নমেন্টগুলোর প্রতি কিন্তু দায়িত্ববোধ তাদের অবশ্যই আছে। আর সব সমস্যাই কিন্তু শুধু যে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্কের কারণে তা কিন্তু নয়, অনেক সমস্যাই কিন্তু হিউম্যানিটেরিয়ান, তাই না? লিবিয়াতে যে
ঘটনাটা ঘটেছে আমি সেটা বারবার বলছি যে আমাদের ইন্টারনাল প্রবলেমটাকে তো আমাদেরকে ইন্টারনালি সলভ করতে হবে, বাইরের লোক কি করে করবে?
ইন্টারনাল এর বাস্তব আছে, হ্যাঁ কিছু ইন্টারনাল প্রবলেম, কিন্তু কিছু রেফিউজি সিচুয়েশন তৈরি হচ্ছে। আমরা যদি আজকে ক্লাইমেট চেঞ্জ কে চিন্তা করি, ক্লাইমেট চেঞ্জ কে ঘিরে কিন্তু এক ধরনের
দেশান্তরণ হচ্ছে, হ্যাঁ করে উঠছে,
তো সেই জায়গাটায় কিন্তু সেই ক্লাইমেট চেঞ্জের কারণ যদি আমরা খুঁজতে যাই সেখানে কিন্তু মানে পুরো এমিশন কতটা আমরা করছি কতটা কে করছে সেই ডিবেটের ভেতরে থার্ড কান্ট্রির রোল ডেফিনেটলি আসে।
হ্যাঁ সেটা ওই ক্ষেত্রে আসে, কিন্তু আমরা যে প্রসঙ্গে আলোচনা করছিলাম সেটা কিন্তু ওই আর্গুমেন্টে কতটা ভ্যালিড আমি বলতে পারবো না।
জি
না, আমরা যেমন আপনাদের দুজনের কাছ থেকে শুনলাম যে শরণার্থী সমস্যা অবশ্যই যেটা কোনো দেশের ভিতরে অভ্যন্তরীণ সমস্যা হয় সেটার ক্ষেত্রে সেই দেশগুলোর, সেই সরকারের, সেই দেশের মানুষের চিন্তা করা উচিত। কিন্তু যখন দুটি দেশের মধ্যে হয় তখন একটা আন্তর্জাতিক অংশগ্রহণ থাকা উচিত, আপনারা তো তাই মনে করেন?
হ্যাঁ, সেটা উচিত। এমন যদি হতো যে আজকে কোকরাঝাড় বা আসাম থেকে লক্ষ লক্ষ মুসলিমকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ঢাকাতে, তাহলে সেটা দুই মানে বাংলাদেশে, তাহলে সেই সমস্যা হতো, বা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলিম ঢুকছেন আসামে, তাহলে সেই সমস্যা হতো।
আপনারা সময় করে আমাদের সাথে যোগ দিয়ে শ্রোতাদের নানা প্রশ্নের জবাব দিলেন। আর শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা আপনাদের প্রশ্নের জবাব পেয়েছেন। আজকে আমাদের এখানেই শেষ করতে হয় আলোচনা। আপনাদের ডক্টর তাসনিম সিদ্দিকী, শ্রী বরুণ দাশগুপ্ত, আপনাদের দুজনকে আবারও ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকের আলোচনা এ পর্যন্তই, সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।